the real fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আপনার ধর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনার ধর ওয়ার্ল্ডের আজকে শনি রাতের 59তম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আমরা তিনটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা তিনটি আপনাদের ভয় শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে aapnandhorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, aapnandhorrorworldbd aapnandhorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিও লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আপনার ধর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। আমাদের আফনান্সপি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন কি, সেখানে কিন্তু প্রতি রবিবার অমীমাংসিত রহস্য নিয়ে আমরা এপিসোড আপলোড করছি, আর প্রতি মঙ্গলবার ফিয়ার উইথ টুইজডে শিরোনামে ভয়ের ঘটনা আপলোড করছি। আমাদের ওই চ্যানেলের লিঙ্কটাও কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলে আপনারা আমাদের ওই চ্যানেল ঢুকে যেতে পারবেন, সেখানে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তো চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন আপু, ওনার নাম অনিকা তাসনিম। ওনার বাড়ি খুলনার দৌলতপুরে। ঘটনাটি ওনার নিজের পরিবারের সাথেই ঘটেছিল সাল 2004 কি 2005। ওই সময়ে ওনারা পরিবার সহ ঢাকার মধ্য বাড্ডার আদর্শ নগরে একটা ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তো অনিকা আপু জানিয়েছেন, ওনার বাবার ওই সময়ে একটা বদভ্যাস ছিল, সেটা হচ্ছে ওনার বাজার করার কোনো সময় ছিল না। সকাল, দুপুর, রাত, এমনকি মধ্যরাতেও উনি বাজার করে বাড়িতে আসতেন। সবসময় তো আর এই বাজারগুলো গুছিয়ে রাখা, তারপর আরও বেশ কিছু কাজ আছে, এগুলোর প্রিপারেশন থাকে না। দেখা যেত যে ওই সময় ওনার বাসায় কোনো ফ্রিজ ছিল না, তখন উনি অনেকগুলো মাছ নিয়ে আসছেন। এই মাছগুলো রাতের বেলা কিভাবে কাটাকাটি করে ফ্রিজে রাখবেন, কিভাবে কি রাখবেন, আরেকজনের বাসায় কি অত রাত্রে যাওয়া যায় ফ্রিজে রাখার জন্য, ওনাকে অনেকবার বলার পরও ওনার এই বদভ্যাসটা চেঞ্জ হচ্ছিল না। আসলে উনি ব্যস্ত থাকতেন, বাজার করার জন্য নির্দিষ্ট সময় পেতেন না, তাই যখন সময় পেতেন তখনই বাজার করে বাড়িতে আসতেন। তো এরকম ওনার কিন্তু চলছিল ওই ফ্ল্যাটে, তখন ওনার নতুন মানে উঠেছেন আর কি। উনি একদিন রাতের বেলা অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছেন। রাতের বেলা দেখা যাচ্ছে যে যারা মাছ বিক্রি করেন আর কি, অনেক কম দামে দিয়ে দেন শেষ দিকে যেগুলো থাকে। এই কারণে এই অনিকাপুর বাবা উনি কি করেছেন, কম দামে অনেকগুলো ইলিশ মাছ পেয়েছেন, বাসায় নিয়ে আসছেন। এই রাতের বেলা এতগুলো ইলিশ মাছ দেখে অনিকাপুর মায়ের তো মেজাজ গরম হয়ে যায় যে এই রাতের বেলা এতগুলো ইলিশ মাছ নিয়ে আসছে উনি, এগুলো কাটবো কখন, কিভাবে কি করব, আবার ফ্রিজে কিভাবে রাখবো, আরেকজনের বাসায় তো রাখতে যাওয়া যাচ্ছে না, যেহেতু ওনাদের তখনও ফ্রিজ কেনা হয়নি। তখন কিন্তু একটা উপায় এগুলো সংরক্ষণ করা হতো, সেটা হলো কাটাকাটি করে হলুদ দিয়ে জাল দিয়ে রেখে দেওয়া হতো। কি আর করা, উনি সেটাই করলেন। সেটা করার পর ওই জাল দেয়া মাছগুলো উনি ওনার একটা লোহার র্যাক ছিল, এই র্যাকের মধ্যে রাখলেন। আর রান্নাঘরের দরজা জানালা কিন্তু বন্ধ করে রাখা ছিল, যাতে করে কোনো বিড়াল বা ইঁদুর রান্নাঘরে ঢুকতে না পারে। তাছাড়া ইলিশ মাছ যেই পাত্রে উনি রেখেছিলেন ওই জাল দিয়ে, সেটাও কিন্তু খুব ভালোভাবে লক করা ছিল, কোনোভাবেই কুকুর বিড়াল, কুকুর ঢোকার তো প্রশ্নই নাই, বিড়াল বা ইঁদুর ঢুকতে পারবে না সেখানে। তো উনি শুয়ে পড়েছেন সকালবেলা, এই অনিকা আপুকে ডাকাডাকি করছেন, আর ওনার ছোট ভাই তখন বেশ বয়সে ছোটই ছিল, ওনাকে মানে ওনাদের দুজনকে ডাকছেন। ওনার মা বলছে যে ওঠ ওঠ, সকালবেলা ইলিশ মাছ দিয়ে আমরা এখন খাবার খাব, তোর বাবা রাতের বেলায় অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছে। ইলিশ মাছ তো ওনার বাসার সবারই প্রিয় ছিল, সকালবেলা ইলিশ মাছ দিয়ে নাস্তা করবেন মানে ভাত খাবেন, এটা জানার পরপর ভাই বোন দুজনই উঠে গেছেন ঘুম থেকে, রেডি হচ্ছেন। এদিকে ছেলে মেয়ে দুজনকে উঠিয়ে দিয়ে অনিকাপুর মা আসছেন কিচেনে, মাছগুলো এখন অন্যভাবে প্রসেস করে খাবারের উপযোগী করবেন, ওটা তো জাল দিয়ে রাখা হয়েছিল আর কি। উনি যখনই ওই লোহার যে র্যাক এটা খুলেছেন, খোলার পর উনি তো তাজ্জব হয়ে যান, আরে 5-6টা ইলিশ মাছ টুকরো টুকরো করে কেটে জাল দিয়ে এখানে রাখলাম, কতগুলো ইলিশ মাছের টুকরা ছিল ওখানে, মাত্র তিনটা বা চারটা, তাও বা ছোট ছোট টুকরা রয়েছে, এতগুলো ইলিশ মাছ কোথায় গেল? কোনো বিড়াল তো ঢোকার কথা না, ইঁদুরেরও ঢোকার কোনো সুযোগ নাই, ইলিশ মাছ কে নিয়ে গেল? তখনও কিন্তু অনিক আপুর বাবা ঘুমাচ্ছিলেন, ওনাকে ডেকে তোলা হলো, উনিও তো অবাক, মাছ কোথায় গেল? এটা হচ্ছে ওই বাসায় ওনাদের সাথে প্রথম ঘটল। এরপর থেকে শুরু হলো অন্যান্য সমস্ত ঘটনা। প্রায় প্রতিদিনই রাতের বেলা ওয়াশরুম থেকে শাওয়ারের শব্দ, এই যে আমরা যে ঝর্ণাটা ইউজ করি গোসলের জন্য, তারপর ট্যাপ যে খুলি, বিশেষ করে ওই ঝর্ণার পানি পড়লে এক ধরনের শব্দ হয়, ঝিরঝির ঝিরঝির শব্দ হয়, তো মনে হচ্ছে যে ওয়াশরুমে কেউ গোসল করছে। কে গোসল করছে? ওই সময় বাড়ির সবাই তো শুয়ে আছে, কেউ ঘুমাচ্ছে। একবার হলো কি, এই অনিকাপুর মা উনি ওয়াশরুমের কাছে গিয়েছেন, কাছে যাবার পর উনি দেখতে পেলেন যে ওয়াশরুমের ভেতরের লাইটটা কিন্তু বন্ধ, আবার ওয়াশরুমের দরজাটাও কিন্তু একদম যে ভেতর থেকে বন্ধ সেটা না, মানে বাইরে থেকে আমরা যদি চাপিয়ে রাখি ওই রকম। উনি চিন্তা করেছেন হয়তো বা মনের ভুলে কেউ ঝর্ণাটা খুলে রেখেছে। উনি যখন লাইটটা দিয়েছেন এবং দরজাটা খুলেছেন, উনি দেখলেন যে ওনার সামনেই দপ করে ওই ঝর্ণাটা থেকে পানি পড়া বন্ধ হয়ে গেল। মাত্র গোসল করলে যেভাবে পানি গড়িয়ে পড়ে, ওভাবে পানি গড়িয়ে পড়ে একটা জায়গা দিয়ে পানিটা কিন্তু বের হয়ে যাচ্ছিল। সাধারণত ওয়াশরুমের একটা নির্দিষ্ট জায়গা থাকে, ওই জায়গা দিয়ে পানি চলে যায়। উনি দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে পানি চলে যাচ্ছে। উনি তো বুঝতে পারলেন না ঘটনাটা কি হল। ওই রাতের মতো উনি এই বিষয়টা আর কাউকে বলেননি, কিন্তু প্রতিদিন এই একই সমস্যা শুরু হয়ে গেল। এটা কিন্তু ওনাদের বাসার সবাই বুঝতে পারছিলেন, ওনারা যখনই দরজাটা খুলতেন দেখতেন যে ওই সময় পানি পড়া বন্ধ হয়ে যায়। এরকম একটা সমস্যা কিন্তু বাসায় শুরু হয়ে গেল। এদিকে ওনারা তো একটা আতঙ্কজনক অবস্থার মধ্যে আছেন যে এরকম হচ্ছেটা কেন। এর মধ্যে আর একটা ভয়ঙ্কর ঘটনা খেয়াল করেন অনিক আপুর আম্মু। ওনাদের ওই বিল্ডিং এর পেছন দিকে একটা গলির মতো জায়গা ছিল, জায়গাটা বেশ স্যাঁতস্যাঁতে টাইপের ছিল আর কি। উনি একদিন ওই সাইডে গিয়ে দেখেন ওখানে পায়ের ছাপ রয়েছে, আর এই পায়ের ছাপগুলো মনে হচ্ছে উল্টো পায়ের ছাপ, মানে উল্টো দিকে পা, মনে হচ্ছে উল্টো দিকে ঘোরানো, ওভাবে হেঁটে চলে গেছে। আর পায়ের ছাপগুলো কিন্তু সাধারণ মানুষের মতো এটাও বলা যাবে না, পায়ের ছাপগুলো বেশ বড় বড় ছিল, আর ছাপটাও বেশ অস্বাভাবিক ছিল। এই জিনিসটা দেখার পর অনিকাপুর আম্মু অনিকাপুর বাবাকে ডেকে দেখালেন এই জিনিস, উনিও দেখলেন। এরপর তো ওনাদের টনক নড়েছে যে সর্বনাশ, আমরা তো একটা বিপদে পড়ে গেছি, এই বিষয়টা কার সাথে শেয়ার করি? তখন পাশের বিল্ডিং এর এক আন্টির সাথে শেয়ার করেন অনিকাপুর আব্বু এবং আম্মু, কেননা ওই আন্টি আবার একটা সময় এখানে ভাড়া ছিল। তার সাথে যখন শেয়ার করেন ওনারা, তখন উনি জানান আর একটা ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে ওনার হাজবেন্ড, উনি গার্মেন্টস এর মালিক ছিলেন, ওনার হাজবেন্ডের আর একজন বন্ধুর সাথে শেয়ার একটা গার্মেন্টস দিয়েছিলেন আর কি, তখন এই বাসায় ভাড়া থাকতেন। ওনার হাজবেন্ড আবার তাহাজুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বাসা থেকে বের হয়ে যেতেন, ওনাকে অনেক সকাল সকাল চলে যেতে হতো। এই কারণে ওই আন্টিকে আবার অনেক সকাল সকাল রান্না করতে হতো। একদিকে দেখা যেত যে ওনার হাজবেন্ড উঠেছেন, তাহাজুদের নামাজ পড়ছেন, ফজরের নামাজের প্রিপারেশন নিচ্ছেন, এদিকে উনি নাস্তা তৈরি করছেন, মানে একসাথে দুটো কাজই হচ্ছে। তখন উনি যখন ওই রান্না করছিলেন, রান্নাঘরের যেই জানালাটা থাকে, উনি জানালা দিয়ে ওই সময় বাইরে তাকিয়েছেন, চোখ চলে যাবে এটাই তো স্বাভাবিক, ওই সময় তো তখনও অন্ধকার, ফজর আজান তখনও দেয়নি। উনি দেখেন ওনার জানালার বাইরে ভয়ঙ্কর একটা অবয়ব দাঁড়িয়ে আছে, তবে অন্য দিকে তাকিয়ে। উনি যখনই এটা দেখেছেন উনি মারাত্মক ভয় পেয়ে গেছেন। উনি তৎক্ষণাৎ যে কাজটি করেছেন সেটা হচ্ছে ধপাস করে রান্নাঘরের জানালাটা বন্ধ করে দিয়েছেন। ওই সময় কিন্তু ওই জানালা ছিল কাঠের তৈরি, যখন এটা বন্ধ করে দিয়েছেন তখনই ওই অবয়বটা ঘুরে তাকায়। অবয়বটা কিন্তু খেয়াল করেনি যে ওই আন্টি ওনাকে দেখেছে, যখনই ঘুরে তাকিয়েছে এই ঘুরে তাকানোটাও খেয়াল করেছেন, কারণ জানালাটার এক পাল্লা যখন বন্ধ করছেন শব্দ হয়েছে, আর এক পাল্লা যখন বন্ধ করতে যাচ্ছেন একদম ক্লোজ হয়ে যাচ্ছে, তখন মূলত ওই অবয়বটা তাকে দেখে ফেলেছে। যখনই দেখে ফেলেছে ওই আন্টি দেখছেন যে ওই অবয়বটা শাঁ করে ওই জানালার দিকে চলে আসার চেষ্টা করছে। এর মধ্যে তো উনি জানালা বন্ধ করে ফেলেছেন, আর একটু হলেই হয়তো বা জানালা দিয়ে ওই অভাবটা ভেতরে ঢুকে পড়ত, জানালার উপর ধপাস করে এসে পড়ে। এরপর জানালার উপরে ভারী হাত দিয়ে যদি কেউ আঘাত করে, পাঁচাঙ্গুল দিয়ে যদি থাপড়াতে থাকে, যেরকম শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে, মনে হচ্ছে জানালা এখনই ভেঙে নিচে পড়ে যাবে। ওই সময় তো উনি জানালা ক্লোজ করে ফেলেছেন, তখন হয় কি ঘরের অন্য যে জানালাগুলো খোলা আছে ওই জানালাগুলোতে আঘাত করতে থাকে। সৌভাগ্যজনক বশত ওই সময় সবগুলো জানালাই বন্ধ ছিল, ওগুলোতে আঘাত করছে। যখন দেখা গেল যে সবগুলো জানালা বন্ধ, এরপর ওনারা ফিল করছেন ওনাদের ওই বিল্ডিং এর পাশে একদম লাগোয়া তো অন্যান্য বিল্ডিং রয়েছে, অন্যান্য বিল্ডিং এর জানালার উপরেও গিয়ে আঘাত আনছে। যখন এরকমটা উনি ফিল করলেন, দ্রুত উনি রান্না করা বাদ দিয়ে ওনার হাজবেন্ডের কাছে চলে গেলেন, গিয়ে বলেন এই অবস্থা, চারদিকে তো জানালার উপর আঘাত করছে। তখন দুইজনই উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত শুরু করলেন, অল্প সময়ের মধ্যেই এই আওয়াজটা থেমে যায়। তো এরকম তো ওনারা ফিল করেছেন, দেখেছেন। এরপরে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে বাসার পেছনের যে গলিটা রয়েছে, এই গলির যে সরু রাস্তাটা যেটা অনেক সময় স্যাঁতসেঁতে থাকে, এখান দিয়ে গভীর রাত্রে কাউকে হেঁটে যেতে এই অনিকা আপুদের পরিবার দেখেছেন। মাঝে মাঝে এমনও হয়েছে এটা কে হেঁটে যায় তার পিছু নেওয়ার চেষ্টা করেছে। পরবর্তীতে ওই যে ভদ্রমহিলা আন্টি যখন জেনেছেন যে এই অনিকা আপু তারপর তার ছোট ভাই মাঝে মাঝে পিছু নেওয়ার চেষ্টা করে কে হেঁটে যায় দেখার জন্য, উনি বলেছেন খবরদার এই কাজ করা যাবে না, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হয়ে যেতে পারে। পরবর্তীতে ওনারা তো ওই বাসাটা ছেড়ে দিয়েছেন, তো ওই বাসাটা কিন্তু এখনো রয়েছে। হ্যাঁ, সেখানে আশেপাশে অনেক পরিবর্তন হয়েছে, যেহেতু সেই 2004-05 সালের ঘটনা, এখন তো অনেক চেঞ্জ হয়েছে, সেটাই স্বাভাবিক। তবে ও জায়গায় নাকি এখনো ওই সমস্যাটা হয়। এক্সাক্ট ফ্ল্যাট এবং বিল্ডিং এর লোকেশনটা অনেক আপু দেননি, যেহেতু ওখানে এখনো অনেক মানুষ বসবাস করে। প্রিয় লিসেনার্স, ঢাকা শহরের অনেক বিল্ডিং এ কিন্তু এই ধরনের সমস্যা রয়েছে। দেখা যাচ্ছে যে ওই সময় অর্থাৎ যে সময়টাতে বিল্ডিংটা তৈরি করা হয়েছে, ওখানে বড় ধরনের কোনো ডোবা ছিল বা ওখানে এমন কোনো জায়গা ছিল, এই জায়গাটা ভরাট করে বিল্ডিং তৈরি করা হয়েছে, ওখানে কোনো অশরীরীদের বসবাস ছিল, এরা ওই জায়গা ছেড়ে যায়নি, তখন ওই বিল্ডিং এর বিভিন্ন জায়গায় কিন্তু ওরা থাকতে শুরু করে, মানুষদেরকেও মানে বিরক্ত করতে শুরু করে, এটাই স্বাভাবিক। তো এই ধরনের সমস্যা যদি হয়, আমি পরামর্শ দিব ভালো কোনো রাকির সাথে আলোচনা করে বাসায় রুকিয়া করাতে, আর সবসময় কোরআন তেলাওয়াত যেন করা হয়, অথবা কোরআন তেলাওয়াত যদি রেকর্ড করা থাকে সেটা যদি আমরা ছেড়ে রাখি বক্সে, এটাও কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদেরকে আল্লাহর রহমতে রক্ষা করতে পারে। ধন্যবাদ জানাচ্ছি অনিকা আপুকে ওনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল আমরা পাব। ওনার পাঠানো একটি ঘটনা এর আগে আমরা প্রচার করেছি। তো চলুন প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের শনির রাতের 59তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনির রাতের 59তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম সোহেল রানা। উনি বর্তমানে সৌদি আরবের রিয়াদে রয়েছেন। ওনার দেশের বাড়ি নরসিংদি জেলার মাধবদি উপজেলার চর দিখলদি ইউনিয়নের দোয়ানি গ্রামে। ওনার পাঠানো ঘটনায় আগে আমরা প্রচার করেছি, উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটা ওনাদের এলাকার। উনি জানিয়েছেন বহু বছর আগে ওনাদের এলাকার একটা জমি হঠাৎ করে মাঝখান থেকে গর্ত হতে শুরু করে। এলাকার লোকজন মনে করেছিলেন যে হয়তোবা নিচ থেকে মাটি সরে গেছে। আস্তে আস্তে এই গর্তটি বড় হতে থাকে, বড় হতে 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 একটা বিশাল পুকুরে রূপ নেয়। অথচ ওখানে অল্প কিছুদিন আগেই ফসলের চাষ হতো। যখন এটা পুকুরে রূপ লাভ করে, এরপর ওখানে তো আসলে আশেপাশের যে ফসলি জমিগুলো ছিল ওই জমিগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়, বিশেষ করে ওই পুকুরের আশপাশ দিয়ে বড় বড় ঝোপ জঙ্গল হয়ে যায়, গাছপালা হতে শুরু করে এমনি এমনি আর কি, কেউ গাছ লাগিয়েছে বিষয়টা এরকম না। তখন দেখা যাচ্ছে যে ওই ছায়া যেখানে পড়ে ওখানে তো ফসল ভালো হয় না, তখন ফসলের চাষগুলো ওখান থেকে একটু দূরে সরে চলে যায়। যখন ওখানে ওই পুকুরটা তৈরি হয়ে গেল, তখন ওই পুকুর নিয়ে এলাকার লোকজনের মধ্যে বিভিন্ন ধরনের কৌতূহল ছিল, কানাঘুষা ছিল, আর এগুলো হওয়ার পিছনে কারণও ছিল। একদিন এক ব্যক্তি উনি রাতের বেলা ওনার ফসলের ক্ষেত পাহারা দেওয়ার জন্য গিয়েছিলেন ওই দিকটাতে। উনি যখন ওই দিকটাতে গিয়েছেন, হঠাৎ করে ওনার কানে শব্দ আসে, পানির উপরে খলখল খলখল কোনো কিছু শব্দ হচ্ছে আর কি, পানিতে সাঁতার কাটলে যেরকম শব্দ হয় ওরকম। তো উনি চিন্তা করলেন, এত রাতের বেলা ওখানে এরকম শব্দ হচ্ছে, ঘটনাটা কি, বড় মাছ টাছ কিনা। কেউ অবশ্য তখন ওই পুকুরে মাছ ছাড়েনি। ওই সময় চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল, চাঁদনি রাত ছিল এটাও বলা যাবে না, মানে যতটুকু চাঁদের আলো ওই সময় ছিল তাতে আশপাশটা দেখা যায় আর কি। তো উনি ওই দিকটাতে হাঁটতে হাঁটতে চলে গিয়েছেন। যাওয়ার পর উনি যেটা দেখেন, এটা দেখে তো ওনার চক্ষু ছানা বড় হয়ে যায়। উনি দেখতে পেলেন ওই পুকুরের উপরে একটা স্বর্ণের নৌকা, নৌকাটা অনেকটা সাম্পানের মতো, আর সামনের দিকটায় কোন একটা প্রাণীর মুখ আঁকা রয়েছে এরকমটা মনে হচ্ছে। তবে ওই স্বর্ণের নৌকার মধ্যে কেউ বসে আছে এমনটাও দেখা যাচ্ছে না। স্বর্ণের নৌকাটা একা একাই পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে, অন্য প্রান্ত থেকে অন্য প্রান্তে আসছে, এভাবে একা একাই পুকুরে সাঁতার কাটছে। উনি যখন এটা দেখে ফেলেছেন, চুপচাপ দেখছিলেন তো, হঠাৎ করে কোন একটা গাছের সাথে ওনার হাত বা পায়ের একটা শব্দ হয়, বিশেষ করে হয়তো বা কোনো মশা কামড় দিয়েছে ওনাকে, উনি নিজের অজান্তেই ওই মশা মারার জন্য যখন ধপাস করে শব্দ করেছেন, তখনই নাকি ওই নৌকাটা থেমে যায়। নৌকাটার যে মাথার অংশটা, এটা আস্তে করে শব্দের উৎসের দিকে ঘুরে যায়, মানে যেখানে ওই ব্যক্তিটা ছিলেন। এরপর নৌকাটা কয়েক সেকেন্ডের মধ্যে পানির নিচে হারিয়ে যায়। উনি তো ওখান থেকে দ্রুত সরে চলে আসেন, কিসের আর ফসল পাহারা দিয়ে দ্রুত বাড়িতে চলে গেছেন, ওনার কোনো জ্বর বা অন্য কোনো কিছু হয়নি। পরদিন উনি এই বিষয়টা সবাইকে বলেন যে উনি এটা দেখেছেন ওখানে। যখন এলাকার ময় মুরব্বীরা বিষয়টা জানেন, তখন তারাও বুঝতে পারলেন যে এখানে এই যে যেই গর্তটা তৈরি হয়ে হয়ে আস্তে আস্তে একটা বিশাল পুকুরের আকার ধারণ করেছে, এটা স্বাভাবিক কোনো ভূপ্রাকৃতিক ব্যাপার ছিল না, এখানে প্যারানর্মাল কোনো বিষয় ছিল। এরপর থেকে সবাই ওই পুকুরটা এড়িয়ে চলতে থাকেন, আশপাশে ঝোপ জঙ্গল আরো বড় হয়ে যায়, কেউ তো যায় না ওই দিকটাতে। তো বিভিন্ন সময় ওই স্বর্ণের নৌকা অনেকেই দেখেছেন। একটা সময় একজনের একটা ইচ্ছা জাগলো, কারণ হচ্ছে বিভিন্ন সময় শোনা গেছে যে পুকুর থেকে বিভিন্ন ধরনের থালা বাসন পাওয়া যায়, বিভিন্ন প্রোগ্রামে সেগুলো ইউজ করার পর আবার এগুলো যদি পুকুরে রেখে দেওয়া হয় সেগুলো পুকুরের মধ্যে চলে যায়। তো একজন চিন্তা করেছে যে বিভিন্ন এলাকার পুকুরে এরকম ঘটনা ঘটে, তারা তো এটা শুনেছেন, আসলে এই পুকুরও এরকম হয় কিনা একটু সাহস করে গিয়ে বললে কেমন হয়। তোমার বাড়িতে একটা প্রোগ্রাম ছিল, উনি ওখানে গিয়ে বলেছেন যে আমার বাড়িতে তো এরকম একটা অনুষ্ঠান আছে, আপনারা যদি কিছু থালা বাসন দিতেন তাহলে ভালো হতো, বিভিন্ন জায়গায় তো এরকম পুকুর আছে সেখানে দেয়, আমরা ঠিকঠাক মতো আবার ফেরত দিয়ে যাব। উনি বলতে বলতেই নাকি অনেকগুলো থালা বাসন গ্লাস, এগুলো সব পিতলের তৈরি ছিল, এগুলো উঠে আসে। তখন উনি চিন্তা করলেন এগুলো যে ভারী, এগুলো তো উনি একা নিয়ে যেতে পারবেন না। তখন আর একজন লোককে খবর পাঠান, সেই লোকও আসে, সবাই মিলে ধরাধরি করে নিয়ে যান। এরপর থেকে এলাকায় চাউর হয়ে গেল যে এই পুকুরে এখন এই বিষয়টা হয়, স্বর্ণের নৌকাটা বেশ কয়েকজন দেখেছে, তবে থালা বাসন চাইলে নাকি দেয়। বিভিন্ন সময় বিভিন্ন লোকজন চেয়েছে, দিয়েছে, তারাও আবার ফেরত দিয়েছে। এর মধ্যে ঘটে একটা ঘটনা, এই ঘটনাটা আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও একটা জায়গায় একটু ব্যতিক্রম রয়েছে। তা হচ্ছে ওই এলাকারই বেশ সম্মানিত একজন ব্যক্তি, ওনার বাড়িতে বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন উনি, সম্ভবত ওনার ছেলের সুন্নতে খাতনার কোন একটা প্রোগ্রাম আর কি। ওনাদের যে থালবাটি ছিল তাতে হয়ে যায়, এখন দেখা যাচ্ছে গ্রামের অনেকেই তো নিয়ে আসে, তো উনিও গিয়ে চেয়েছেন, থালবাটি চলে আসছে। উনি আবার চেয়েছেন একটু বেশি করে, যেহেতু অনেক মানুষ আসবেন আর কি, তো বেশি করে আসছে, লোকজন আবার গিয়ে ওটা নিয়ে আসছে। নিয়ে আসার পর অনুষ্ঠান শেষে সবকিছু ঠিকঠাক মতোই উনি দিয়ে আসছেন, গুনে গুনে দিয়ে আসছেন, একদম সব ঠিকঠাক। ওনার দৃষ্টিতে কোনো কিছু মিসিং ছিল না। তো যেটা হতো সেটা হচ্ছে এগুলো যখন আবার ওখানে দিয়ে আসা হতো, ওটা একা একাই পানির নিচে চলে যেত, মনে হচ্ছে যে ঢাল বেয়ে ওগুলো গড়িয়ে পড়ে যাচ্ছে, এভাবেই চলে যেত। কেউ যে হাত দিয়ে নিয়ে যেত সেটা এরকম না, মানে চোখের সামনে এগুলো গড়িয়ে গড়িয়ে পানির নিচে পড়ে যেত। উনি দেখলেন যে উনি এগুলো রেখেছেন, এগুলো আর পানির নিচে যায় না, গড়িয়ে গড়িয়ে পড়ে না। ওনার তো সন্দেহ হলো, কি ব্যাপার, সবাই নিল, সবারটা চলে গেল, আমি নিলাম, আমারটা যায় না, এখানে নিশ্চয়ই কোন একটা জিনিস মিসিং আছে। কিন্তু উনি যে গুনে এনেছেন এখানে তো মিসিং থাকার কথা না, তাহলে মিসিংটা কি কারণে হলো? উনি এই কাজের সাথে যারা জড়িত ছিলেন প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেছেন, যত কাজের লোক ছিল প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেছেন, প্রত্যেকেই বলেছেন যে না আমরা কেউ এটা নেই নেই, কারণ এই জিনিসটা নেওয়া যাবে না, এটা আমরা সবাই জানি। কারণ এই ধরনের ঘটনা তারা বহু আগেকাল আগের যুগ থেকে শুনে আসছে যে এই জিনিসগুলো নেওয়া যায় না, নিলে অনেক ক্ষতি হয়। কোথাও তো আসলে কোনো কিছু আসলে তথ্য পাওয়া যাচ্ছে না যে ঘটনাটা কি, তাহলে মিসিংটা কোথায় হলো, ওনার গুণ তো হয়তো বা ভুল হয়েছে। আবার উনি গোনা শুরু করছেন, পরে দেখা গেল একটা গ্লাস জাতীয় কোনো জিনিস মিসিং, এই জিনিসটা কিভাবে মিসিং হলো উনি তো আর খুঁজে পাচ্ছেন না। ওনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ওনার স্ত্রীও ভালো করে বলতে পারে না। আশেপাশে খোঁজা হলো, কোথাও নাই, সবাই একদম মানে কসম কেটে বলেছে তারা নেয়নি। তখন ওনার সন্দেহ হলো যে আচ্ছা ভুল করে ওনার বাড়িতেই রয়ে যায় নাই তো, ওনার ঘর হয়তো ওনার বাচ্চা ছোট মানুষ ওই জিনিসটা হাতে করে নিয়ে আসছে, এটা তো হতেই পারে। তখন ওনার স্ত্রীকে বলে আচ্ছা মনে করে দেখো তো বাচ্চাকে হাতে করে কোনো জিনিস নিয়ে আসছিল। তখন ওনার স্ত্রী বলে হ্যাঁ এরকম একটা জিনিস তো ছিল, আমি তো মনে হয় দেখছিলাম, আমি তো ভালো করে খেয়াল করি নাই, একটু খুঁজে দেখি। খুঁজে দেখা গেল ওই বাড়িতে ওই গ্লাসের মতো জিনিসটা আছে, এটা কিন্তু ইচ্ছাকৃত না, সম্পূর্ণ ভুলবশত হয়েছিল। ওই জিনিসটা পাওয়ার পর উনি আবার ওই জিনিসটা যখন রেখে আসছেন তখন সব জিনিস আবার পানির নিচে চলে যায়। এটা কিন্তু কেউ চুরিও করে নাই, কেউ ইচ্ছাকৃত ভাবে রেখেও দেয়নি। তবে এই ঘটনার পর থেকে ওই পুকুরে কেউ ওই থালা বাসন চাইলে পেত না। আমরা এই ধরনের ঘটনায় দেখেছি কেউ ইচ্ছাকৃতভাবে রেখে দিয়েছে, তার ক্ষতি হয়েছে, এরপর থেকে দেয়নি। তবে এটা অনিচ্ছাকৃতভাবে হয়ে গিয়েছিল, তারপরেও এরপরে এই থালা বাসনগুলো আর কেউ পায়নি। স্বর্ণের নৌকা বিভিন্ন সময় বিভিন্ন লোকজন দেখেছে, এটা তো বহু আগের ঘটনা। আস্তে আস্তে এলাকার আশপাশে অনেক ঘর বাড়ি হয়ে গেছে, ওই পুকুরটাও এখন আর সেভাবে ভয়ঙ্কর নেই। ওখানে থালবাটির প্রসঙ্গ তো আর আসেই না, শুধু তাই না স্বর্ণের নৌকাটাও বহু বছরে কেউ দেখেছে এটা কেউ বলতে পারে না। পুকুরের আশপাশের ঝোপ জঙ্গল পরিষ্কার হয়ে গেছে, ওইটা এখন একটা বিনোদন কেন্দ্রের মতো হয়ে গেছে, এমনটাই জানিয়েছেন সোহেল রানা ভাই। অনেক মানুষ সেখানে বসে গভীর রাত পর্যন্ত আড্ডা দেয়, এখন আর ভয়ের বিষয় সেখানে তো নেই, বরং ওই পুকুরে এখন বাণিজ্যিকভাবে মাছের চাষ করা হচ্ছে। ওই মাছ যে মিসিং হয়ে যায় বিষয়টা এরকম না, সবকিছু স্বাভাবিকভাবে আছে। হতে পারে যে ওই পুকুরে যারা থাকতো একটা সময় ওরা আর এখন এখানে নেই, তারা চলে গেছে, হতে পারে এমনটা। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এরকম যে পুকুরে থালা বাসন ভেসে আসে বা এরকম উঠে আসে, এরকম ঘটনা আমরা শুনেছি, কিন্তু ভুল না মানে এমন একটা জিনিস যে ইচ্ছাকৃতভাবে ভুল করেনি, তারপর হয়ে গেছে, কোনো কারণে মিসিং হয়ে গেছে, তারপরেও কিন্তু এই জিনিসটা আর মানুষের কাছে ধরা দেয়নি। ওনারা যথেষ্ট সচেতন থাকতেন, কেউ এটা চুরি করতেন না, তারপরও বাচ্চা ভুল করে হয়তো বা নিয়ে আসছে, কোনো কারণে থেকে যেতেই পারে, এতগুলো জিনিস নিয়ে আসছে, কোনো একটা মিসিং হওয়াটা অস্বাভাবিক কিছু না, তারপরেও কিন্তু এই জিনিসটা পাওয়া যায়নি। এখন তো এই পুকুরে ভয় ডর বলতে কিছুই নাই, এমনটা না যে ওই পুকুরে মানুষজন ডুবে মারা গিয়েছে বা প্রতি বছর মারা যায়, এমনিতে পানিতে ডুবে কেউ মারা গেল সেই হিসাবটা আলাদা, কিন্তু প্রতি বছর যে একটা নির্দিষ্ট সময় করে চলে যায় মানুষকে নিয়ে যায় এমনটা কিন্তু শোনা যায় না। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সোহেল রানা ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমরা আমাদের এবারে শনি রাতের 59তম এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনি রাতের 59তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম বকুল। ওনার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জগন্নাথদী গ্রামে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এই ঘটনাটি ওনার নানার সাথে ঘটেছিল। শুধু নানার সাথে না, অন্য লোকের সাথেও ঘটেছিল, সেটাও আমরা পর্যায়ক্রমে শুনব ইনশাল্লাহ। ওনার নানার নাম জবেদ মোল্লা। ঘটনাটির সময়কাল 1972 থেকে 74 সালের মধ্যবর্তী কোন একটা সময়। নানার বাড়ি হচ্ছে ফরিদপুরের কানাইপুরের মাধবপুর গ্রামে। মূলত এই মাধবপুর গ্রামেই ঘটনাটি ঘটেছিল। নানা কিন্তু ছোটবেলা থেকে বেশ সাহসী একজন মানুষ, সুঠামদেহী মানুষ, আর উনি ওই সময় গ্রামে হাডুডু খেলতেন। হাডুডু খেলায় উনি এতটাই পারদর্শী ছিলেন যে বিভিন্ন জায়গায় যখন হাডুডু খেলা হতো তখন ওনাকে ভাড়া করে নিয়ে যেতেন। উনি কৃষিকাজ করলেও এই কাজটা অর্থাৎ এই হাডুডু খেলাটা খুব এনজয় করতেন। নানার আরেকজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে হোসেন। এই হোসেনও তার সাথে হাডুডু খেলত, সব জায়গায় একসাথে যেত, মানে তারা যে কাজই করতেন একসাথে কাজ করার চেষ্টা করতেন আর কি। তো এমন একটা দিনে ওনাদের গ্রাম থেকে কয়েক গ্রাম পরে হাডুডু খেলার একটা ডাক আসে। তো ওইটা পার হতে গেলে, অর্থাৎ ওই মাঝখানে একটা কুমার নদ আছে, কুমার নদটা পার হতে গেলে একটা সাঁকো পাড়ি দিতে হবে। ওই সময় কুমার নদের একটা জায়গায় সাঁকো ছিল, ওই দিক দিয়ে আর কি তাদেরকে যেতে হবে। তো তার বন্ধু হোসেনকে নিয়ে চলে গেছেন। হাডুডু খেলা কিন্তু ওই সময় বিকালের দিকে হতো, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হাডুডু খেলতে যেতেন। ওই খেলা শেষ করে সন্ধ্যার পরে রওনা দিয়ে বাড়িতে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত, প্রায় সময় এরকম হতো। ওই সময় নানার বয়স 25 কি 26 বছর, তখন উনি বিয়ে শাদী করেননি। উনি ওই গ্রামে হাডুডু খেলে যখন ফিরছিলেন তখন ওই সাঁকো পারও হয়ে গেছেন, অর্থাৎ ঠিকঠাক মতো পার হয়ে গেছেন। পার হওয়ার পর হঠাৎ করে কি মনে করে নানার চোখ যায় উল্টো দিকে, অর্থাৎ উনি যেই দিকটাতে পার হয়ে মাত্রই এসেছেন ওই দিকে তার নজর যায়। উনি খেয়াল করেন যে একটা সাদা শাড়ি পরা মহিলা হেঁটে যাচ্ছে, এবং হাঁটছে বলতে একদিকে চলে যাচ্ছে তা না, সাঁকোর ওই মাথায় পায়চারি করছে। উনি বলেন যে হোসেন দেখ তো এটা কে রে। তখন হোসেনও দেখে যে এরকম একটা দৃশ্য। হোসেন আবার নানাকে বলে, জবেদ রে আমার কিন্তু বিষয়টা ভালো লাগতেছে না, চল তো চলে যাই। তখন নানা বলেন, না রে না দেখি জিনিসটা আসলে কি, একটু পরখ করে দেখি। এই বলে দূর থেকে বলতে, সে আপনি কে, আপনার বাড়ি কোথায়, এখানে কি করেন, কোথায় যাবেন, আগাই দিব, ভয় নাই আমরা খারাপ লোক না, বলেন। ওই মহিলা কোনো উত্তর না দিয়ে সে অন্য দিকে হাঁটতে থাকে। তো হাঁটতে হাঁটতে একটা দিকে যাওয়া শুরু করেছে, তখন এই হোসেন বলে, এই আপদ বিদায় হচ্ছে, যাক তো চল তো আমরা বাড়ির দিকে যাই। না না আবার বলে, না দেখি তো এ আসলে যায়টা কোন দিকে, জিনিসটা আসলে কি। নানা হোসেনকে নিয়ে আবার সাঁকো পার হওয়া শুরু করেছেন, সাঁকো পার হয়ে ওই পাশে গিয়ে ওই জিনিসের পিছু পিছু হাঁটা শুরু করেছেন। হাঁটতে হাঁটতে নানা দেখছেন যে ওইখানে বড় ভিটা নামে একটা জায়গা আছে, ওটা হচ্ছে একদম মাঠের ভিতরে একটা উঁচু ঢিবির মতো একটা জায়গা রয়েছে, ওটাকে ওনারা বড় ভিটা বলেন। তো ওই দিকটাতে যাচ্ছে। হোসেন বলতেছে যে যাবে তুই গেলে যা, আমি আর যাব না, আমি এখন বাসার দিকে গেলাম, মনে হচ্ছে সামনে ঝামেলা আছে। তখন এই জবেদ নানা বলতেছে, আচ্ছা তুই যা তো, তোর মতো ভীতু লোক আমার সাথে দরকার নাই, যা তুই যা। এদিকে এই হোসেন নানা যিনি, উনি তো ভয় পেয়ে ওখান থেকে বিদায় নিয়ে চলে আসছেন, আর জবেদ নানা উনি ওই অবয়বটার পিছু নিয়েছেন। পিছু নিতে নিতে উনি চেষ্টা করছেন যে ওইটার আরো কাছাকাছি পৌঁছাতে, কিন্তু না, জবেদ নানা যতই দ্রুত হাঁটার চেষ্টা করেন না কেন, ওই অবয়ব আর জবেদ নানার মধ্যবর্তী যে দূরত্বটা এইটা সহজে কমে না, এটা কমছেই না। এক পর্যায়ে উনি দৌড় দেন কিন্তু ওই অবয়বটা হেঁটেই যাচ্ছে, কিন্তু এই দুয়ের মধ্যবর্তী দূরত্ব আর কমে না। নানা খেয়াল করলেন ওই বড় ভিটার পাশে একটা গাব গাছ রয়েছে পুরনো, ওই অবয়বটা ওই গাব গাছে উঠে গেল। একটা মহিলা মানুষের গাছে ওঠার ক্ষেত্রে কিছুটা তো সমস্যা হতেই পারে, মনে হচ্ছে সে অনায়াসেই হেঁটে গাব গাছের উপর উঠে গেল এবং একটা ডালে পা ঝুলিয়ে বসল, তবে উল্টো দিকে ঘুরে বসেছে, অর্থাৎ নানার দিকে পিঠ ফিরিয়ে বসেছে। নানা তখন দেখলেন যে উনি গাছের নিচে আর ওই অবয়বটা গাছের ডালের উপরে। হঠাৎ করে ওই অবয়বটার শরীরটা আলোকিত হয়ে গেল, মনে হচ্ছে ওই অবয়বটার শরীরের ভিতরে লাইট ছিল সেটা জ্বলে উঠেছে। তখন ওই অবয়বটা নানার দিকে ঘুরে তাকায়, তখন নানা দেখতে পান এই অবয়বটার চেহারাটা খুবই কুৎসিত ভয়ঙ্কর রকমের, মুখ ঝলসে গেলে যেরকমটা হয় ওই রকম। ওই অবয়বটা নানাকে বলছে, যা ভাগ এখান থেকে, আজকের মতো ছেড়ে দিলাম, তুই ভালো মানুষ এই জন্য, আবার যদি তোকে পাইছি, আবার যদি তুই আমার পিছু নিস, তাহলে কিন্তু আর জীবিত ফিরতে পারবি না। এই জিনিস দেখার পর নানা এমন ভয় পেয়েছেন উল্টো দিকে ঘুরে দিয়েছেন, দৌড়া চিৎকার করছে, এই হোসেন এই হোসেন, দাঁড়া দাঁড়া আমি আসতেছি। এদিকে ওই দূর থেকে চিৎকার করতেছেন, তখনও কিন্তু হোসেন নানা খুব বেশি দূরে যান নাই। তখন তো হোসেন নানা বুঝতে পারছেন যে ঝামেলা তো একটা হয়েছে, উনি আবার নানার দিকে এগিয়ে আসতে থাকেন। দেখেন যে নানা ঘেমে একাকার হয়ে গেছেন, খুব ভয় পেয়েছেন, তখন হোসেন নানা ধরাধরি করে আবার জবেদ নানাকে বাড়িতে নিয়ে আসেন। তো এই ঘটনা যখন ঘটে, ঘটার পর জবেদ নানা তো সবাইকে বলছেন, গ্রামের অনেকেই বলছেন যে উনি এটা দেখেছেন। তো এর বেশ কিছুদিন পর, তখন বর্ষাকাল চলে এসেছে আর কি, ওই এলাকায় একজন লোক ছিল, তার নাম হচ্ছে চান্দা। এই চান্দা সে একদিন সন্ধ্যার দিকে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়েছে। সে বলেছিল সে ওই বড় ভিটার দিকে যাবে, ওই বড় ভিটাটা কিন্তু ওই বর্ষাকালেও ডুবে যেত না, যেহেতু ওই জায়গাটা উঁচু ছিল, ওর আশপাশে ভালো মাছ পাওয়া যেত। বাসা থেকে কিন্তু বলে গিয়েছিল সে ওই দিকটাতে যাচ্ছে, আর বাসার লোকজনও বলে দিয়েছিল যেখানেই যাস ওই বড় ভিটার কাছে কিন্তু যাস না, লোভে পড়িস না, ওখানে ঝামেলা আছে। তখন চান্দা বলেছিল ঠিক আছে আমি ওইদিকে যাব না। এরপর সে চলে যায়। এদিকে রাত পার হয়ে যায়, সকাল হয়ে যায়, চান্দা আর বাড়িতে ফেরত আসে না। তার বাড়ির সদস্যরা তো উদ্বিগ্ন হয়ে যায় যে কি হলো, চান্দার হলোটা কি। তখন বাড়ির লোকজন খোঁজার জন্য বাইরে বেরিয়ে পড়ে। তাদের মনের মধ্যে একটা ভয় ছিল, ও তো রাতের বেলা ওই বড় ভিটার দিকে গিয়েছে। তখন লোকজন ওখানে যায়, গিয়ে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। ওই বড় ভিটার এক সাইডে মাথা থেকে কোমর পর্যন্ত, অর্থাৎ উল্টো করে মাথা থেকে কোমর পর্যন্ত একজনকে গেড়ে রাখা হয়েছে। দুই পা দেখা যাচ্ছে, এটা ভাঁজ হয়ে নিচ দিকে ঝুলে আছে। তার পরনের লুঙ্গি দেখেই বোঝা গেল যে এটা আর কেউ না, এটা হচ্ছে সেই চান্দা। চান্দার সাথে আসলে কি ঘটেছিল, কোন ঘটনার প্রেক্ষাপটে চান্দাকে এভাবে মরতে হয়েছিল, এটা তো আর জানা যায়নি। তবে চান্দার মৃত্যুর পর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওনারা ভালো একজন হুজুরের সাথে বিষয়টা নিয়ে পরামর্শ করেন। হুজুর এই বিষয়টা শোনার পর উনি কিছুটা সময় নেন এবং এর পরপরই জানান যে এই যে বড় ভিটা, এই বড় ভিটায় বেশ কিছু জিনেদের বসবাস রয়েছে, তবে এরা খুবই দুষ্টু প্রকৃতির জিন। এদেরকে এখান থেকে যদি না তাড়ানো হয়, ওরা মাঝে মাঝেই মানুষকে এভাবে মেরে ফেলবে। তাহলে কি করা যায়, সমাধান কি? তখন ওই হুজুর বললেন যে ওদেরকে যদি এখান থেকে তাড়িয়ে দেই, ওরা আশেপাশে কোন একটা জায়গায় গিয়ে আশ্রয় নেবে, তখন আর একটা ঝামেলা করবে, এর থেকে একটা ভিন্ন ধর্মী সমাধান হতে পারে। তখন হুজুর বলেন যে ওরা যারা এখানে আছে, ওরা হচ্ছে অপবিত্র শ্রেণীর জিন, নাপাক জিন। এখানে যদি এই জায়গাটা আমরা পবিত্র করতে পারি কোনোভাবে, তাহলে ওরা এখানে আর ঝামেলা করতে পারবে না। কিভাবে পবিত্র করা যায়, এটা এমন একটা জায়গা, এই জায়গাতে কিন্তু মসজিদ বানানো সম্ভব নয়। দেখা যায় বর্ষাকালে এই জায়গাটা একদম টোটালি আলাদা হয়ে যায়। তাহলে এটা কিভাবে আমরা কাজ করব? তখন ওই হুজুর পরামর্শ দেন, এখানে আপনারা একটা ঈদগাহ তৈরি করেন, বছরে দুইবার নামাজ হবে, তাহলে এই জায়গাটা পবিত্র হয়ে যাবে। তাই করা হলো, সিদ্ধান্ত মোতাবেক ওখানে ঈদগাহ তৈরি করা হলো। আশপাশের যে সমস্ত ঝোপ জঙ্গল ছিল, গাছপালা ছিল, এগুলো কাটলেও ওই যে গাব গাছটা, এটা কাটা সম্ভব হয়নি। তারা চেষ্টা করেছে, কাটতে পারেনি, এখনো সেই গাব গাছটা রয়েছে। ঈদগাহ তৈরি করার পর ওখান দিয়ে যখন বিভিন্ন মানুষ গিয়েছে, রাতের বেলা মাছ ধরার জন্য গিয়েছে, তারা কেউ কেউ টুকিটাকি ভয় পেল, কারো মৃত্যুর খবর আর শোনা যায়নি। এমনি টুকিটাকি ভয় তো রাতের বেলা থাকেই, এমন কিছু হয়েছে যেটা উল্লেখযোগ্য না, কিন্তু ওই গাব গাছটা এখনো রয়ে গেছে। বড় ভিটার ছবি এবং ভিডিও বকুল ভাই আমাদেরকে পাঠিয়েছেন, আমরা আমাদের পেজ এবং গ্রুপে এটা আপলোড করে দিব ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আসলে যখন আমরা বুঝতে পারব যে এরকম কোনো কিছু সামনে চলে এসেছে, এগুলোর পিছু না নেওয়াটাই বাঞ্ছনীয়, কারণ ওরা একটা মায়াজাল সৃষ্টি করে আমাদেরকে একটা ঘোরের মধ্যে নিয়ে যায়, তারপর আমাদের ক্ষতি করার চেষ্টা করে। এই জন্য সাহস করে এদের পিছু না যাওয়াটাই ভালো। আজকের এপিসোডের ঘটনা এ পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি অনিকা আপু, তারপর বকুল ভাই, সোহেলানা ভাই, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আশা করি আপনাদের কাছ থেকে আর অনেক ঘটনা ইনশাআল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার, যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল আফরান্স ইউটিউব চ্যানেলে অমীমাংসিত রহস্যের নতুন আরও একটি এপিসোড আপলোড হতে যাচ্ছে। ওই এপিসোডে আমরা এমন একটা লিফট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব যেই লিফটে মৃত ব্যক্তিদেরকে দেখা যায় বলে শোনা যায়। এটা কিন্তু বিশ্বের অন্য কোনো দেশে না, খোদ বাংলাদেশের ঢাকা শহরে। আগামীকাল ইনশাল্লাহ আফরান্স ইউটিউব চ্যানেলে এই ঘটনাটি বা এই এপিসোডটি আপনারা দেখতে পাবেন। আমরা যেহেতু বেশ কিছু ভিডিও সেখানে আপলোড করছি, ভিডিও বলতে অমীমাংসিত রহস্যের যে ভিডিওগুলো, এগুলোতে আমরা এআই দিয়ে বা এরকম কিছু ভিডিওগুলো আমরা সেখানে যুক্ত করার চেষ্টা করছি, তাই এখন অমীমাংসিত রহস্যের এপিসোডগুলো আরও দারুণ উপভোগ্য হচ্ছে আপনাদের কাছে, এমনটাই জানিয়েছেন। আফরান্স ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার দরবারের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।